보이시 리샤리 শ্রোতাবন্ধুরা, সাপ্তাহিক ধারাবাহিক অনুষ্ঠান ঐশী দিশারিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। গত আসরে আমরা নবী পরিবারের পঞ্চম নক্ষত্র ইমাম মোহাম্মদ বাকির আলাইহিসসালামের জীবনী নিয়ে আলোচনা শেষ করেছি। আজ আমরা ষষ্ঠ ইমাম ইমাম জাফর সাদিক আলাইহিসসালামের মূল্যবান জীবনী ও কর্ম নিয়ে আলোচনা শুরু করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
নবী পরিবারের ইমামগণের মধ্যে ইমাম জাফর সাদিক আল ইসলামের সময়কাল ছিল সব দিক দিয়ে অন্য ইমামদের সময়কাল থেকে আলাদা, কারণ রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় দিক দিয়ে তিনি কঠিন সংকটের সম্মুখীন হয়েছিলেন। রাজনৈতিক দিক দিয়ে ইমাম যে সংকটের মুখে পড়েছিলেন তার অন্যতম ছিল নিজ গোত্র বনি হাশিমের পক্ষ থেকে হুমকি। বিষয়টি উপলব্ধি করার জন্য একটু পেছনে ফিরে যেতে হবে। কারবালার হৃদয় বিদারক ঘটনার পর বনি হাশিম গোত্রের নেতৃত্বস্থানীয় লোকজন শাসক গোষ্ঠীর রোষানল থেকে বাঁচার জন্য মক্কা ও মদিনার মধ্যবর্তী আবুয়া নামক স্থানে এসে গোপনে বসবাস করতে শুরু করেন। পরবর্তীতে ইমাম জাফর সাদিক আল ইসলামের সমসাময়িক যুগে এখানে বসবাস করেছিলেন ইমাম হাসান আল ইসলামের অন্যতম দৌহিত্র আবদুল্লাহ বিন হাসান মুসান্না। তার সঙ্গে ছিলেন তার দুই ছেলে মোহাম্মদ ও ইব্রাহিম। পাশাপাশি সেখানে ছিলেন রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের চাচা আব্বাসের বংশধর ইব্রাহিম সহ আরো অনেকে।
বনি হাশিম গোত্রের এই মানুষগুলো নিজেদেরকে নবী পরিবারের সদস্য হিসেবে পরিচয় দিতেন, কিন্তু এই দাবির পেছনে তাদের একমাত্র লক্ষ্য ছিল ক্ষমতায় যাওয়া। তারা জনগণকে ধোঁকা দেওয়ার জন্য এই দাবি করতে থাকেন যে নবী পরিবারের সদস্যরাই ক্ষমতার একমাত্র উত্তরাধিকারী, কাজেই তাদের কাউকে নির্বাচিত করে ক্ষমতার অধিকারী করা হোক। কিন্তু তারা যে প্রতারণার আশ্রয় নিয়েছিলেন তা হল তারা ইমাম সাদিক আলাইহিসসালামের নাম উচ্চারণ না করে সার্বিকভাবে নবী পরিবারের কথা তুলে ধরেন, যাতে বনি হাশিম গোত্র থেকে তাদের পছন্দসই ব্যক্তির হাতে শাসন ক্ষমতা তুলে দেওয়া হয়।
এক গোপন বৈঠকে আবদুল্লাহ তার ছেলে মোহাম্মদের হাতে বায়াত গ্রহণ করে তার নেতৃত্বে উমাইয়া শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য উপস্থিত সবার প্রতি আহ্বান জানান। তিনি নিজ সন্তান মোহাম্মদকে উম্মতের মাহদি হিসেবে দাবি করেন। তার এ বক্তব্যের পর উপস্থিত সবাই মোহাম্মদের হাতে বায়াত গ্রহণ করেন। মোহাম্মদ সবার মধ্যে মুত্তাকি ও পরহেজগার হিসেবে পরিচিত ছিলেন বলে এই সিদ্ধান্তে কেউ দ্বিমত করেননি।
আবদুল্লাহ এরপর মুহাম্মাদের পক্ষে ইমাম জাফর সাদিক আলাইহিসসালামের সমর্থন লাভের চেষ্টা শুরু করেন। তিনি ইমামের কাছে একটি প্রতিনিধি দল পাঠান। তার পাঠানো প্রতিনিধি দলের সঙ্গে ইমাম সাদিক আলাইহিসসালাম বনি হাশিম গোত্র পরিদর্শনে আসেন। আবদুল্লাহ সবার সামনে ইমামকে উদ্দেশ করে বলেন, মুসলিম উম্মার পরিস্থিতি বেশি ভালো নয়, এই উত্তেজনাকর পরিস্থিতিতে সবাই একথা এক বাক্যে মেনে নিয়েছেন যে আমার ছেলে মুহাম্মাদই হচ্ছে উম্মতের মাহদি এবং তারা তার হাতে বায়াত গ্রহণ করেছেন, আপনিও তার হাতে বায়াত গ্রহণ করুন।
এই কথা শোনার পর ইমাম সাদিক আল ইসলাম সুস্পষ্ট ভাষায় বলেন, রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম যে মাহদির প্রতিশ্রুতি দিয়ে গেছেন তোমার ছেলে সে নয়, তুমি যদি সেরকমটি মনে করো তাহলে মারাত্মক ভুলের মধ্যে রয়েছে। এরপর তিনি সমবেত জনতার উদ্দেশ্যে বলেন, আপনারা যদি উম্মতের মাহদি হিসেবে তার হাতে বায়াত গ্রহণ করেন তাহলে আমি তা করব না। প্রতিশ্রুত ইমাম মাহদির আবির্ভাবের সময় এখনও আসেনি এবং এই দাবিটি মিথ্যা। তবে আপনাদের আন্দোলনের উদ্দেশ্য যদি শাসকগোষ্ঠীর অত্যাচার থেকে মুসলিম উম্মাকে মুক্তি দেয়া হয়ে থাকে, তাহলে আমি তার হাতে বায়াত গ্রহণ করব।
ইমাম সাদিক আলাইহিসসালাম এই বক্তব্যের মাধ্যমে তার অবস্থান স্পষ্টভাবে জানিয়ে দিলেও আবদুল্লাহ তার বক্তব্যে অটল থাকেন এবং দাবি করেন তার সন্তানই উম্মাতের মাহদি। এ সময়ে ইমাম আবারও বলেন, তোমার ছেলে উম্মাতের মাহদি নয় এবং সে নিহত হবে। এ সত্ত্বেও আবদুল্লাহর পুত্র মুহাম্মাদের তাকওয়া ও পরহেজগারের জন্য তাকে ভালোবাসতেন ইমাম জাফর সাদিক আলাইহিসসালাম।
এ সময় আব্বাসের বংশধররা বা বনি আব্বাস ছিল ক্ষমতার অন্ধপাগল। তারা বাইরে বাইরে মুহাম্মাদের হাতে বায়াত নিলেও কুফার অধিবাসী আবু সালামাকে নেতা নির্বাচিত করে। এছাড়া তৎকালীন বৃহত্তর খোরাসান অঞ্চলের জন্য আবু মুসলিম নামের এক ব্যক্তিকে আমির উপাধিতে ভূষিত করে। আবু মুসলিম ক্ষমতায় যাওয়ার পথে আবু সালামাকে প্রতিবন্ধকতা হিসেবে ধরে নেয় এবং তাকে হত্যা করে। আবু সালামা নিহত হওয়ার আগে এ বিষয়টি উপলব্ধি করতে পেরেছিলেন যে তিনি ক্ষমতা পিপাসুদের ক্রিয়নকে পরিণত হয়েছেন, তাই তিনি অনুতপ্ত হন এবং খেলাফতকে বনি আব্বাসের হাত থেকে আবু তালেবের বংশধরদের হাতে ফিরিয়ে দেওয়ার সংকল্প করেন। এজন্য তিনি মদিনায় অবস্থানরত ইমাম জাফর সাদেক, আবদুল্লাহ বিন হাসান এবং ওমর বিন আলী বিন হোসেইনের কাছে একটি চিঠি পাঠান। তিনি তার দূতকে সবার আগে ইমাম সাদেক আল ইসলামের কাছে যেতে বলেন।
আবু সালামা তাকে বলে দেন, যদি ইমাম সাদেক চিঠির বিষয়বস্তু মেনে নেন তাহলে দ্বিতীয় এবং তৃতীয় ব্যক্তির কাছে যাওয়ার প্রয়োজন নেই, কিন্তু যদি ইমাম মেনে না নেন তাহলে দূত যেন আবদুল্লাহ বিন হাসানের কাছে যান। কথা অনুযায়ী আবু সালামার দূত ইমাম জাফর সাদিক আলাইহিসসালামের কাছে চিঠি হস্তান্তরের সঙ্গে সঙ্গে তিনি চিঠিটি ছিঁড়ে ফেলেন। এবার আবু সালামার দূত দ্বিতীয় চিঠি নিয়ে আবদুল্লাহর কাছে যান। আবদুল্লাহ চিঠি পেয়ে ভীষণ খুশি হন। তিনি চিঠিটি নিয়ে ইমাম জাফর সাদিক আলাইহিসসালামের কাছে যান এবং বলেন, এই চিঠিটি আবু সালামা আমাকে পাঠিয়েছে। এতে লেখা আছে, খোরাসানে আমাদের সব শিয়া আমাদের কাছে খেলাফত ফিরিয়ে দেওয়ার জন্য মাঠে নামতে প্রস্তুত। আমাকে এ কাজের দায়িত্ব গ্রহণ করার অনুরোধ জানিয়েছেন আবু সালামা।
ইমাম সাদিক আলাইহিসসালাম এ কথা শোনার পর আবদুল্লাহকে বলেন, আবু সালামা, তোমার আগে ঠিক এই চিঠিটাই আমাকে পাঠিয়েছিল, কিন্তু আমি সেটা ছিঁড়ে ফেলেছি। একথা শুনে আবদুল্লাহ ক্রুদ্ধ হয়ে ইমামের কাছ থেকে চলে যান। যাই হোক, আবদুল্লাহ ও তার সন্তানরা ক্ষমতার মোহে বনি আব্বাসের উপর ভরসা করেন, কিন্তু ইমাম সাদিক আলাইহিসসালাম ভালোভাবে জানতেন বনি আব্বাস মুখে আহলে বাইতের কথা বললেও প্রতারণার মাধ্যমে ক্ষমতায় যাওয়া ছাড়া তাদের আর কোনো উদ্দেশ্য নেই। বাস্তবে হয়েছিল তাই, তারা ক্ষমতায় যাওয়ার পর আবু মুসলিমের মতো সহচরদের পাশাপাশি সব বিরুদ্ধবাদীর উপর গণহত্যা চালিয়েছিল।
ইমাম জাফর সাদিক আলাইহিসসালাম না পারছিলেন বনি আব্বাসদের সমর্থন জানাতে এবং না পারছিলেন তাদের বিরুদ্ধে বিদ্রোহ করতে। তো শ্রোতা বন্ধুরা, আগামী আসরে আমরা এ সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। সে আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রাখছি।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।